4 মার্চ 2016 জুমার বয়ান, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরেফ বিল্লাহ হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতুল আলিয়া।
মেহনত করতে থাকে, মেহনত করে খাওয়ার জন্য, পড়ার জন্য, শরীর স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য, সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য, বিল্ডিং বানানোর জন্য, ফ্যাক্টরি বানানোর জন্য, এইসব দুনিয়ার মেহনত এবং ব্যস্ততা। আর এক মেহনত হল দিলকে দিল বানানোর জন্য, আত্মাটাকে আলোকিত করার জন্য, রূহকে নূরের দ্বারা আলোকিত করার জন্য। সবচেয়ে বড় কাজ, বড় মেহনত, বড় দায়িত্ব হল দিলটাকে, এই অন্তরটাকে আল্লাহ পাকের পছন্দের উপযুক্ত বানানো। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা কিয়ামতের ময়দানে আসবে এমন একটা দিল নিয়া, যে দিল তাম দাগ থেকে পাক পবিত্র, একদম নিখুঁত এবং মার্জিত আলোকিত, এই সকল বান্দারা কিয়ামতের ময়দানে কামিয়াব হয়ে যাবে। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিলটাকে, অন্তরটাকে, যে তাম কুলুস কালিমা থেকে মুক্ত, পবিত্র এবং আল্লাহর নূরে দীপ্ত আলোকিত করার জন্য যে মেহনত করতেন, চেষ্টা করতেন, ফিকির করতেন, পবিত্র কোরআন সেটাকে এভাবে বয়ান করছে যে ওই কি, যে আমার রসুল, আল্লাহ পাক বলেন যে আমার রসুল তার সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যেরকম কামিল দিন শিক্ষা দেন, কোরআনে পাকের তালিম করেন, সুন্নাহর তালিম করেন, পূর্ণ শরীয়তের আহকামাতের তালিম করেন এবং ওয়াইসাকিব এবং তাদের অন্তরটাকে সমস্ত কুলুস কালিমা থেকে মুক্ত, পবিত্র, আলোকিত করারও চেষ্টা করেন, মেহনত করেন। আল্লাহ তাআলা সেই জিনিসটাকে বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যেটার নাম কলব, অন্তর। এটা যদি ভালো হয় সর্ব অঙ্গ ভালো, আর এটা যদি নষ্ট হয় সর্ব অঙ্গ নষ্ট। এই অন্তর যদি নূর বলা হয়, অন্তর এর রূপ থাকে আরশে আজমের দিকে, মহান আল্লাহর পবিত্র সত্তার দিকে, তো সর্ব অঙ্গই মহান আল্লাহর দিকে ছুটতে থাকে। দিল যদি মাওলার তালাশ বলা হয়, আল্লাহ পাকের মহব্বত বলা হয়, আখেরাতের ফিকির বলা হয়, তো মানুষের অন্তরের সাথে সাথে, অন্তরাত্মার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওই একই চিন্তা ফিকির দ্বারা নিয়ন্ত্রিত হয়, একই পথে পরিচালিত হইতে বাধ্য হয়। যেই মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার কোনো হুকুম মানার সে চিন্তাও করে না, ফিকির করে না। আর যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ এবং জীবনের সকল কাজকর্ম ওই চিন্তা বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যে কাউকে যা খুশি তা গালি গালাজ করা, কারোর উপর জুলুম করা, অত্যাচার করা, যেখানে যা সম্পদ পাওয়া যায় সে হরণ করা, লুণ্ঠন করা, এক মুমিন সেটা করতে পারে না। হাজারো সুযোগ থাকা সত্ত্বেও, গায়ের বল, জনবল, ক্ষমতা থাকা সত্ত্বেও কেন করতে পারে না? ওই আখেরাতের ভয় কাজ করে ভিতরে। আল্লাহ পাকের মহান সত্তার সঙ্গে যে তার একটা আজমতের সম্পর্ক, সেই সম্পর্কটা, সেই চিন্তা ফিকিরটা ভিতর থেকে কাজ করে যে মহান আল্লাহ তো নারাজ হবে, আল্লাহ আমার উপর নাখোশ হবে, আমার পরকাল ধ্বংস এবং বরবাদ হবে। এজন্য মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত ঈমান না পয়দা হয়, আখেরাতের ফিকির না পয়দা হয়, এই মানুষকে সৎ পথে পরিচালিত করা দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। এজন্য সুন্দর জীবনের গঠনের পহেলা ভিত্তি হল ঈমান এবং আল্লাহ ভীতি। যতটা ঈমান মজবুত হবে, যতটা আল্লাহ ভীতি মজবুত হবে, যতটা আখেরাতের ফিকির চাঙ্গা হবে, জাগ্রত হবে, ততই বেশি সুন্দর আখলাক বলা হবে, সুন্দর আমল বলা হবে, সুন্দর চিন্তা বলা হবে। তখন যা খুশি তার বলার সুযোগ থাকবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবারে হঠাৎ করে মুখ ফসকে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু এতটুকু কথা বলছিলেন যে বেলাল তুমি তো কালো, কোনো গালিগালাজ না, কোনো সমালোচনা না, কোন তিরস্কার না, বিদ্রুপ না, কথা ছলে হঠাৎ মুখ থেকে এতটুকু বের হলো তুমি তো কালো। কিছুক্ষণের মধ্যেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় মানুষ, তিনি অত্যন্ত লজ্জিত হলেন এবং বললেন যে বেলাল আমার তো সর্বনাশ ঘটে গেছে, আমি তোমাকে কি বললাম? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি প্রিয় পাত্র, আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের নিকট তোমার ইজ্জত সম্মান মর্যাদা আছে, আমার এইটুকু কথার দ্বারা রব্বুল আলামিন তো নারাজ হয়ে যাবেন যে এক বান্দা একটু কষ্ট পাইতে পারে, সেই কথাটুকু আমি বললাম কেন? পরে তিনি জমিনের উপর শুয়ে পড়লেন এবং বললেন যে বেলা দুই পা দিয়ে আমার শরীর মারায় দাও, যাতে আমার এই অপরাধের এখনই প্রায়শ্চিত্ত হয়, এটার প্রতিকার হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বড় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার পরে নবী হলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় মানুষের মধ্যে এতটা অনুতাপ পয়দা হল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান সম্মানিত সাহাবী, আমাদের সকলের পরম শ্রদ্ধ, আপনার শরীরের উপর আমার পা রাখবো এটা কিভাবে সম্ভব? বাকি আপনার উপর আমার কোন দাবি নেই, আমার মনে কোনো কষ্ট নেই, বরং আমি এতে খুশি আনন্দিত। অর্থাৎ ক্ষমা করার কথাটাকে তিনি আরেকটা ভাষায় এভাবে বর্ণনা করলেন। এতক্ষণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার অন্তরে একটা সান্ত্বনা আসলো, যে অশান্তি এবং পেরেশানি ছিল সেটা দূরীভূত হল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ক্ষমাদানের বিষয়টাকে এইভাবে ব্যক্ত করার পরে, আমার প্রিয় বন্ধুরা, তাহলে সেই পৃথিবীতে আমরা আর কে আছি পৃথিবীতে এরকম যে কোনো মানুষের প্রতি জুলুম করার কোনোই ইসলামী বৈধতা আমাদের জন্য আছে? আর ইসলামী বৈধতা কি, মানবীয় বৈধতাও কি আমাদের জন্য আছে? একটা মানুষ সে মানুষ তো। আমার পীর অবশ্যই আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে আল্লাহ আল্লাহ তাআলা নে ইনসান বানায়া হ্যায়, জানোয়ার নেহি বানায়া, ইনসান কি তরহ জিও, আল্লাহ পাক তোমাকে মানুষ বানাইছেন, পশু তো বানান নাই, যে একজন মানুষের মতো তোমার জীবন যাপন করা চাই, ঘুম থেকে জাগলেই মনে করা চাই। এই এই দেশে এই আশপাশে হাজারো শিয়াল কুকুর থাকে, জন্তু জানোয়ার থাকে, আর আমি না শিয়াল, আমি না কুকুর, আমি না কোনো জন্তু জানোয়ার, আমি তো একটা মানুষ। তাহলে সবগুলো এই জন্তু জানোয়ারের থেকে আলাদা একটা সুন্দর মার্জিত উন্নত বৈশিষ্ট্য মণ্ডিত জীবন লালন করা এটা আমার কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি নবরুল্লাহ তাআলা বরকতহ বলতেন, আগার ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইহি সব কুছ হয়, এই মানুষ যদি সত্যিকার মানুষ হয় তাহলে মানুষই সবচেয়ে বড়। اور انسان بننے کا طریقہ یہ ہے کہ اللہ تعالیٰ سے صحیح تعلق پیدا ہو جائے এবং এই মানুষ হওয়ার পদ্ধতি হল আল্লাহর সঙ্গে সুন্দর নিবিড় গভীর সম্পর্ক, অমলিন একটা সম্পর্ক পয়দা হয়ে যাওয়া। তো এই অমলিন সম্পর্ক পয়দা হবে কিভাবে? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, যিনি বিখ্যাত তাবেঈ ছিলেন, বড় আলেমে দ্বীন ফকিহ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বলেন যে আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যার ওয়া লা ইয়াদউনা শার, যে জান্নাতি কাফের আর মানুষ হওয়ার তরিকা হল যে তুমি আল্লাহকে নারাজ করবে না তিলমাত্র কোন নাফরমানির দ্বারা, আর কোন একটা আল্লাহর কোন মাখলুককে কষ্ট দিবে না, এমনকি একটা পিপরা কেউ কষ্ট দিবে না। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি, সেই সাদি বিখ্যাত আলেম এবং বহুত বড় আরেফ ছিলেন, তিনি বলেন যে তোরা কাই মুয়াসসার সওয়াদিল মকাম কিবা দোস্তান খেলাফ হস্তচল চলে দম কে মর্দান রাহে খুদা দিলে দুশ্মনা হাম নকর দন্দ তন। আমরা কোরআন সুন্নার আলোকে সারা জীবনই ওলামায় দিন থেকে শুনতে থাকলাম যে ভাই আল্লাহকে যারা চায়, পরকালকে যারা সফল কাম এবং নিষ্কণ্ঠ করতে চায়, তারা তো কোন শত্রুর মনেও আঘাত দিতে রাজি নয়। কিন্তু হে আমার প্রিয় বন্ধু, আজকে মুসলিম তোমার কি হলো, তুমি আজকে জীবনে এতটা অধপতনের শিকার কেন? তোমার তো আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, হ্যাঁ না, তোমার ঘরের লোকজন পর্যন্ত তোমার দুর্ব্যবহারে অতিষ্ঠ। আজকে তো আমাদের অবস্থায় যে বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো নাই, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো নাই, এক আজব ধরনের পরিবেশ, যে এক বাড়ির মধ্যে ভাইয়ের ভাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, ভাই বোনের সম্পর্ক ভালো নাই, জীবনের বিভিন্ন দিক থেকে নেহায়েতই দুঃখজনক, বেদনাদায়ক, মারাত্মক ধরনের ঘাটতি, যেটা আমাদের মানব জীবনের জন্য যে এতটা ঘাটতি যে মানুষ যতটুকু থাকলে সে মানুষের কাতারে থাকে তার চেয়েও অনেক নিচে আমরা নেমে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ছোটবেলাতে বইতে পড়ছিলাম কবিতার বাংলা সাহিত্যে, যে কুকুরে কামড় দিছিল বাপেরে, তো মেয়ে বলল তুমি কি পারলে না কুকুরকে কামড় দিতে? তো বাপ বললেন যে কুকুরের কাজ কুকুরে করে সে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের স্বভাব পায়? এই কামড়ানোর স্বভাব থেকে যতক্ষণ না আমরা মানুষ নিজেকে মুক্ত পবিত্র করতে পারলাম, নিয়ন্ত্রিত করতে পারলাম, ততক্ষণ পর্যন্ত আমি মানুষের কাতারে সামিল হইলাম কোথায়? قال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلم باللسان ويده। তুমি তখন মুসলমান যে মুসলমানের জন্য জান্নাত অপেক্ষমান যখন তোমার জবানের এবং হাতের দুর্ব্যবহার থেকে সব মুসলমানরা একদম চূড়ান্ত ভাবে নিজেকে নিরাপদ বুঝবে, একদম নিরাপদ হয়ে যাবে। আরে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানি ওয়া ইয়াদি। শুধু মুসলমানরা না, সকল মানুষ তোমার জবান এবং হাতের অত্যাচার থেকে যখন একদম সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল এখন তুমি মুসলমান। যখন নিরাপদ হয়ে গেল সকলে তখন তুমি মুসলমান। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ইসলামের আমল সম্পর্কে, কর্ম এবং জীবন সম্পর্কে অনেকের যে এমনটা ধারণা যে সুন্দর পাগড়ি বাঁধলে সে ভালো মুসলমান, না, সুন্দরভাবে নিজেকে সাজাইলেই ভালো মুসলমান, সুন্দর পোশাক পরলেই ভালো মুসলমান, মসৃণ সুন্দর মধুর কথা বলতে পারলে সে ভালো মুসলমান, শুধু এতটুকু করলেই ভালো মুসলমান হয়ে যায় না। যে ভালো মুসলমান পিরুবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করছিলেন, তাদের ভালো জীবনটা এত যে একটা চন্দ্র সূর্য না, লাখ কোটি চন্দ্র সূর্যের সৌন্দর্যকে তাদের জীবনের তিল তিলের সৌন্দর্য হার মানায় দিত। সেই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আজব সেই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার পরে দুনিয়াতে কোন নবী আসবে না, নবী থাকবেও না, আসবেও না। তো এই পৃথিবীর মানুষ কামেল দিন, পূর্ণাঙ্গ দিন, একদম পূর্ণাঙ্গ সুন্দর মানবীয় জীবন লাভের একটা মাত্র পথ, সেটা হল তারা আমার সাহাবীদেরকে দেখবেন, তাদেরকে দেখতে দেখতে তাদের শিখবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরিটিক্যাল ভাবে না, প্র্যাকটিক্যাল ভাবেও প্রত্যেক সাহাবির জীবনটাকে কমপ্লিটলি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক এবং সর্বোচ্চ সুন্দর মানবীয় জীবনরূপে তৈরি করে গেছিলেন। এবং তখনই তিনি বলছিলেন যে পুরা দিন হল, পুরা ইসলাম হল যে মা আলিহি ওয়া আসহাবি, যেই পথটার উপরে আমি, যেই পথের উপর আমার সাহাবারা, এটাই হচ্ছে একদম সোজা জান্নাতে পৌঁছার রাস্তা। সকল কলুষ কালিমা, সকল বক্রতা, সকল অন্ধকার এবং গোমরাহি থেকে একদম সম্পূর্ণরূপে পবিত্র এবং মুক্ত, এই পথ যে ধরবে এটা সিরাতুল মুস্তাকিম, একদম জান্নাতে গিয়ে এটা পৌঁছবে, ঠেকবে। শুনছেন ভাইরা? এজন্য একজন মুসলমান সে সুন্দর ইমানওয়ালা, সুন্দর কামের মুকাম্মল নামাজওয়ালা, সুন্দর রোজাওয়ালা, সুন্দর হজওয়ালা, সুন্দর জাকাতওয়ালা, কিন্তু সাথে সাথে সুন্দর আখলাকওয়ালা, সুন্দর চরিত্রওয়ালা, সুন্দর ব্যবহারওয়ালা, সুন্দর লেনদেনওয়ালা। মানুষ বাইরে যে আমলগুলো করে, কাজগুলো করে, যে ব্যবহারগুলো করে, প্রতিটির প্রভাব পড়ে প্রতিক্রিয়া সূচিত হওয়ার তার অন্তরের উপরে। যদি বাইরে সে একজনের সঙ্গে সুন্দর কথা বলে, অন্তরে নূর পয়দা হয়। একজনের সঙ্গে ভালো লেনদেন করে, অন্তরে নূর পয়দা হয়। সে একটা সেজদা করলো, অন্তরে নূর পয়দা হয়। হ্যাঁ, সে একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, অন্তরে নূর পয়দা হয়। সে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করলো, অন্তরে নূর পয়দা হয়। সে স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে, সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয়দের সঙ্গে সদাচার করলো, অন্তরে আদিমুসার নূর পয়দা হয়। হ্যাঁ, আর যখনই এর বিপরীতটা করে, নামাজ পড়লো না, অন্তর কালিমাযুক্ত হয়। দুর্ব্যবহার করলো, অন্তর কালিমাযুক্ত হয়। কাউকে গালি দিল, অন্তর কালিমাযুক্ত হয়। আপন জনের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করলো, অন্তর কালিমাযুক্ত হয়। কাউকে আঘাত করলো, জুলুম করলো, অন্তর কালিমাযুক্ত হয়। গীবত করলো, পরনিন্দা করলো, তো অন্তর কালিমাযুক্ত হয়। হারাম খাইলো, তো অন্তর কালিমাযুক্ত হয়। এই অন্তরটাকে নিয়ে একজন মুসলমানের একটা ব্যস্ততা, আর মূলত ব্যস্ততা মহান রব্বুল আলামিনকে নিয়ে। আর সে রব্বুল আলামিনকে নিয়ে ব্যস্ততার মূল হল যে আমার অন্তরকে নিয়ে ব্যস্ততা, অন্তরটাকে দাগ থেকে, কালিমা থেকে, অন্ধকার থেকে, লানত থেকে আমাকে মুক্ত পবিত্র অবশ্যই রাখতেই হবে। আর তার জন্য আমাকে চেষ্টা করতেই হবে। দিল দিল গুলস্তা থা তো হর শে টপক তিথি বাহার, দিল বায়াবা ক্যা হুয়া আলম বায়াবা হো গিয়া। দিলটা নূরওয়ালা হলে সারাটা পৃথিবী নূরে পরিপূর্ণ মনে হয়। যেদিক তাকা সেদিকেই মনে হয় সব সুন্দর লাগে। গাছ দেখতে সুন্দর লাগে, দরিয়া দেখলে সুন্দর লাগে, নদী দেখলে সুন্দর লাগে, দুবুলা ঘাস দেখলো মনে হয় ইস কি সুন্দর লাগে। কেন? অন্তর নূরওয়ালা। আর নূরের, অন্তরে নূরের দৃষ্টির কারণে যাই দেখে সবটা তার কাছে সুন্দর লাগে। কোন মানুষ যদি চোখের ভিতরে চশমা লাগাইছে, চশমার কালার একদম গ্রিন, তো পৃথিবী যেদিকে তাকাবে দেখবে যে সূর্যের আলো আজকে একদম গ্রিন গ্রিন লাগে। আর যদি চশমা লাগা লাল একদম রঙের, চশমার যে গ্লাসটা লাল রঙের, হাঁটবে সব যেদিক তাকাবে সব একদম লাল মনে হবে। মানুষ যা দেখবে সবগুলি মানুষকে লাল মনে হবে। এই কথা বুঝুন নেই, ও চশমার রঙের কারণে সবকিছু লাল। অন্তর যদি নূরওয়ালা হয়, মাওলাওয়ালা, সবকিছুতেই আল্লাহ পাকের নূর যে আসে তখন উপলব্ধি করা সহজ হয়ে যায়। নূরে উদর জুম্ন ইউসুর তাত ফব বরসরম্বর গর্দনম মানন্দে তব। মাওলানা জালালুদ্দিন উমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা অন্তর দান করছেন যে অন্তরের নূর দ্বারা আমি উপলব্ধি করতে থাকি আমি সর্বদা নূরের দরিয়ার ভিতরে ডুবে আছি। চতুর্দিকে নূরই নূর আমাকে ঘিরে আছে, আমাকে পরিবেষ্টিত করে আছে। আল্লাহ তাআলা সেরকম অন্তর এবং জীবন আমাদের সকলকে দান করেন। মানুষের মধ্যেই যে আজকাল নিজ নিজ ঠিকানার গবেষণা থেকে ইসলাম শিখবার, জানবার এই একটা পদ্ধতি আবিষ্কৃত হয়ে গেছে যে আমি নিজে বই পড়ব, আমি কোন ডক্টর ডাক্তার প্রফেসরের ভাষণ শুনব, বক্তৃতা পড়ব, এতে করে আমি ইসলাম শিখে ফেলবো। আমার প্রিয় বন্ধুরা, এভাবে ইসলাম শিখার আদৌ কোন পদ্ধতি রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়ে যান নাই। যে ইসলাম শিখার পদ্ধতি হচ্ছে আল্লাহর নবীর থেকে দিন শিখা, অথবা নবীর নায়েবে কামেল কোন ওলামায় দিন থেকে দিন শিখা। তখনই মানুষ সুন্দরভাবে কামেলভাবে দিন শিখতে পারে। রসুল্লাহ সাল্লাহ আলহিমের এটা আদৌ কোন পদ্ধতি একদমই ছিল না যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কাউকে কালেমা শিখিয়ে দিবেন, তাহলে ইমান আনার পরে এখন দুনিয়ার লোকদের কাছে ছুটতে থাকবে দিনের কথা বলার জন্য। এখন নামাজ শিখে নাই, রোজা শিখে নাই, উজু শিখে নাই, গোসল শিখে নাই, অথবা নামাজ শিখলে শুধু ফরজগুলো শিখছে, ওয়াজিবগুলো শিখে নাই, অথবা ওয়াজিব শিখলো সুন্নতগুলো শিখে নাই, সুন্নতগুলো শিখলো এখনো মুস্তাহাবগুলো শিখে নাই, এমনটা রসূলুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের জীবনে আল্লাহর কসম আদৌ এমনটা কখনোই ছিল না। রসূলুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ শিক্ষা দিলে তেলাওয়াতে অর্ধেক অর্ধেক টাইপের শিক্ষা দিতেন না, কমপ্লিট মুকাম্মল পূর্ণাঙ্গ সুন্দর নূর দীপ্ত তেলাওয়াত শিক্ষা দিতেন, যাতে সাহাবী তেলাওয়াতে বসলে যেন আরশে আজমের আরশে আজম পর্যন্ত তার তেলাওয়াত পৌঁছে যায়, এক্ষুনি আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাউকে পাঠাইতেন, যেমন ইসলামের জন্য যুদ্ধের জন্য পাঠাইলেন, তিনি বলতেন যে ওখানে গিয়ে প্রথম তোমরা ইমানের দাওয়াত কালেমার দাওয়াত পেশ করবে, ডাকবে তাদেরকে ইমান আনার জন্য, যদি তারা ইমান আনলো তাদের সঙ্গে কোনো যুদ্ধ নাই, যখন তারা ইমান আনলো তাহলে এক্ষুনি তোমাদের দায়িত্ব হচ্ছে পূর্ণাঙ্গ নামাজে তাদের তালিম করা। কি কথা বুঝতেছেন ভাইরা? এবং রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে, তোমরা যে নামাজ পড়বে এমনটা নয় যে শুধু খালি ফরজ টুকু আদায় হলেই হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনটা কামিল মুকাম্মল পূর্ণাঙ্গ নামাজ পড়তে আমাকে দেখো তোমরা তেমনটাই নামাজ পড়বে, পরিপূর্ণভাবে আমাকে ফলো করবে, আমাকে অনুসরণ করবে। শুনতেছেন আপনারা প্রিয় বন্ধুরা? এজন্য যে আবেগ তাড়িত হইয়া আমল করা, ইবাদত করা, দিনের কাজ করা, খেদমত করা এমনটা নয়, বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের আলোক দীপ্ত আমাদের কাজ কর্ম চিন্তা ফিকির পদক্ষেপ সবকিছু হওয়া চাই। কোন আমল করতে গেলে এখন আজকাল যে চলেন আমরা বসে বসে পরামর্শ করি, পরামর্শ করে সিদ্ধান্ত, আপনি পরামর্শ করবেন যে বিষয়ে সেই বিষয় সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান আছে কি? যদি জ্ঞান না থাকে তাহলে যে কোনো একটা কঠিন কেস, এই কেসের ব্যাপারে আজকে একটা সঠিক ডিসিশন নিতে হবে উকিলদের, যে উকিল ডিসিশন নেবে সে উকিল এখনো এরকম পাকা উকিলই না, এখনো পড়াশোনায় তার কমপ্লিট হয়নি, অথবা হইলেও এখন দীর্ঘ অভিজ্ঞতা হয়নি। এই লোক যে পাই, লোকেরা পাঁচ দশজন মিলে যে পরামর্শ করবে, এই পরামর্শটা একটা সুন্দর ফলাফল নিয়ে আসতে পারবে? যে সে সুন্দর হয় কি হয় না, কমপক্ষে এই সন্দেহমুক্ত কি হবে? সন্দেহ যুক্তই থাকবে। কিভাবে আমরা নিজেরা আমাদের নিজের বুকে আত্মায় জীবনে যখন কোরআন সুন্নাহর গভীর এবং ব্যাপক এল নাই নিশ্চিতভাবে, তো ইসলাম সম্পর্কে পাঁচ দশ জনে মিলল, পঞ্চাশ জনে মিলল, আমরা নিজেরা আপোষে পরামর্শ করে আল্লাহর দিন সম্পর্কে একটা সঠিক ডিসিশন নেওয়া আমাদের জন্য কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, এই জন্য ওই সকল বন্ধুরা যারা আজকে ব্যক্তিগত পড়াশোনার মাধ্যমে, গবেষণার মাধ্যমে, কয়েকদিন পত্রিকার এই কয়েকটা ইসলামী পাতা পড়ার মাধ্যমে মনে করেন যে আমি এখন ডক্টর অফ ইসলাম, তাদের এইরকম চিন্তা ভাবনার শেষ পরিণতি কেয়ামতের ময়দানে কি হবে তাও কি ভাবার দরকার ছিল না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, হেদায়েত দান করেন। আরে প্রিয় বন্ধুরা, দল বানানো না, গবেষক হওয়া নয়, বুদ্ধিজীবী হওয়া নয়, ডক্টর হওয়া নয়, ইসলামী চিন্তাবিদ হওয়া নয়, মোমেন হওয়া চাই। শুনতেছেন আপনারা? মোমেন হওয়া চাই, মুসলিম হওয়া চাই। হ্যাঁ, যে আমি আল্লাহকে রাজি করে ফেলি এমন এমন একটা ইমান আমার মধ্যে হয়, এমন ইসলামী জিন্দিগি আমার মধ্যে আসে, আমার এমন নামাজ হয়, নামাজ আরশ পর্যন্ত পৌঁছে যায় মুহূর্তের মধ্যে, আমার চোখের পানি এমন হয় আরশে আজম কাঁপতে থাকে চোখের পানি দেখলে। হ্যাঁ, যখন বান্দা আল্লাহ পাকের মহব্বতে কান্দে, হোক সে গুনাহগার, আল্লাহর ভয়ে কান্দে, যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়াল হাদিসে কুদসিতে বলেন যে সারা জাহানের সুবহান আল্লাহর আওয়াজের চেয়ে যে কোন গুনাহগার বান্দার চোখের পানি আর তার কান্নার আওয়াজ আমার কাছে বেশি দামি, বেশি ভালো লাগে, বেশি পছন্দ লাগে। ফেরেশতারা কান্দতে জানতেন না, কোন ফেরেশতা কান্দতে জানেন না, জিবরিল আমিনও কান্দতে জানেন না, আল্লাহ পাক মানুষ বানাইছেন যে কান্না দেখতে ইচ্ছা করে, এরা তো কান্দতেই জানে না, এরা আল্লাহ পাক মানুষ বানাইছেন যে তোমাদের কাজ দুইটা, ফেরেশতারা মহব্বতও জানে না, কান্দতেও জানে না, আর তোমরা মহব্বত করবা, কান্নাকাটি করবা, এইভাবে খুশি করবা, সৌদার জান্নাতুল ফিরদাউসে চলে আসবে। তো এই দিলকে দিল বানানোর জন্য আমরা সকলে ফিকির করব ইনশাআল্লাহ। এটা তো ফাইনাল না, একটা ভালো দিল নিয়ে কেয়ামতের মাঠে উঠতে চাই না আমরা হাসরের মাঠে। ভালো একটা দিল বানানোর জন্য কাজই হল চক্ষুটাকে পাহারা দেওয়া, হেফাজত রাখা, কান দুটাকে পাহারা দেওয়া, হেফাজত রাখা, জবানটাকে পাহারা দেওয়া, হেফাজত রাখা, কিছুক্ষণ নয় সর্বক্ষণ। এখানে একটা হোটেল আছে, ওই কি নয় এটা, মিল ব্যারাকের পাশে এদিকে একটা হোটেল আছে, এটার নাম কিছুক্ষণ। প্রত্যেকের এমন সুন্দর নামটা পছন্দ করল। সেই ইংরেজি 85 সালে যখন আমি এখানে আসছিলাম এই এলাকা, তো ওইদিকে হাঁটতে গিয়ে দেখি কিছুক্ষণ, গিয়েই ঢুকলাম কিছুক্ষণ কি জিনিস, দেখলাম যেখানে সবাই খুব মজা করে খায়। এখন ওই কিছুক্ষণ নামটা আছে। আমার প্রিয় বন্ধুরা, কিছুক্ষণের জন্য ভদ্র মানুষ হওয়া নয়, সর্বক্ষণ ভদ্র মানুষ থাকাতে, কিছুদিনের জন্য ভদ্র মানুষ হওয়া নয়, চিরদিনের জন্য ভদ্র মানুষ হওয়াছে। ভোরবেলা ভদ্র মানুষ, সন্ধ্যাবেলা পশু না, এটা মানুষের জীবন নয়। লোকদের সঙ্গে, লোকালয়, বন্ধুদের সঙ্গে খুব ভদ্র মানুষ, ঘরে গেলে শয়তান নম্বর ওয়ান। এইটাকে ভদ্র মানুষ বলে না। ভদ্র মানুষ সে যে প্রকাশ্যে গোপনে সর্বত্র একদম ভদ্র মানুষ। আর এইরকম ভদ্রতা সেরেপ তৈরি হয় ভিতরে এবং জীবনে যখন সে আত্মাটা ভদ্র হয়। আর আত্মা ভদ্র হয় যখন এই আত্মা আল্লাহর ভয় হিত কম্পিত হয় এবং আল্লাহর মহব্বতে একদমই পূর্ণভাবে নিবেদিত হয়। তখন এই ভদ্রতা অন্তরে পয়দা হয়, যেটা জীবনে প্রতিফলিত হয়, বাস্তবায়িত হয়, রূপায়িত হয়। আমার কথাগুলোকে আমি বুঝায় বলতে পারলাম ভাইরা? আল্লাহ তাআলা আমাকেও আপনাকেও আমাদের সকলকে সত্যিকার মানুষ হওয়ার তৌফিক দেন এবং এখনই জান্নাতি কাফেলার মেম্বার হওয়ার তৌফিক দেন। লোকদেরকে জিজ্ঞাসা করলে এক একজনে পরিচয় দেয়, উনি অমুক জায়গার লোক, উনি অমুক জায়গার লোক। হঠাৎ করে একজনে একদম দেখি বড় বড় চোখ দিয়ে তাকায় বলে, ইনি কি জানি যশোরের বা খুলনার বা বরিশালের অথবা চট্টগ্রামের যে ব্যবসায়ীদের কি দল থাকে, এটার কি চেম্বার অফ কমার্স না কি বলে এটা, এটার মেম্বার তিনি। তো সবাই তার একদম বড় বড় চোখ দিয়ে দেখে, চেম্বার অফ কমার্স এর মেম্বার, আরে বাপরে। আমার প্রিয় বন্ধুরা, এখন থেকে আমরা সিদ্ধান্ত নই যে আমরা জান্নাতুল ফিরদাউস এর কাফেলার মেম্বার হব ইনশাআল্লাহ। চেম্বার অফ কমার্স এর মেম্বার হলো সেটাও সম্মানিত পদ, তাহলে জান্নাতুল ফিরদাউস এর কাফেলার মেম্বার হলে সেটা কি সম্মানিত পদ নয়? আমার দুটার মধ্যে তুলনা করার কোন অর্থ হয়? অতুলনীয় বিষয় কি সেটা নয়? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক অতুলনীয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক ওয়ালারাও হয় একদম অতুলনীয়। আল্লাহ পাকের কোন তুলনা চলে না, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক তাদের সঙ্গে তুলনা চলে না। তারা সকলের থেকে শ্রেষ্ঠ, সকলের চেয়ে ভালো, চাই সে কালো হোক কিংবা ফর্সা, চাই তার নাক সুন্দর হোক কিংবা নাক বোসা, ঠোঁট একদম চিকন হোক কিংবা একদম মোটা, ঠোঁট একদম কালো হোক কিংবা একদম উজ্জ্বল, এটা প্রশ্ন নয়। অন্তর এবং জীবন তার উজ্জ্বল কিনা, সুন্দর কিনা, যদি অন্তরটা উজ্জ্বল হয় জীবন উজ্জ্বল হয়। আর জীবনের এই যে তাম রিপোর্ট রেকর্ড করার বইটা অর্থাৎ আমল নামাটা, এটা সুন্দর এবং উজ্জ্বল হয়, বাস তাহলে সে সুন্দর মানুষ, দামি মানুষ, উন্নত মানুষ, বড় মানুষ, সে জান্নাতুল ফেরদাউস এর কাফেলার মেম্বার সে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, বাস।
আমাদের প্রাণ প্রিয় পীর মুর্শিদ তর্জমান আকাবির শেখুল উলামা আর বিল্লা রুমি জমানা হজরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুমের আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান অডিও লাইভে সারা বিশ্বে সম্প্রচার হচ্ছে আলহামদুলিল্লাহ। সহজে বয়ান শোনার লিঙ্ক mixlr.com/rafiq_khanka, মিক্সলার স্পেলিং MIXLR। আরো সহজে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপে হযরতওয়ালা দামাত বরকাতুমের প্রতিটি বয়ান নিয়মিত পাওয়ার জন্য যোগাযোগ নম্বর 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি। আপনার মোবাইল থেকে সহজে নাম এবং নাম্বার পাঠানোর জন্য পদ্ধতি হল, আপনি প্রথমে নাম সেভ করুন, তার ডানে তিনটা অপশন আসবে, রিসিভার, তার ডাইনে অ্যাটাচ ক্লিপ, অ্যাটাচ ক্লিপে টাচ করলে নিচে কন্টাক্ট, কন্টাক্টে আপনি টাচ করবেন তো আপনার মোবাইলে যতগুলো নাম সেভ করা আছে সবগুলো আসবে। যাদের হোয়াটসঅ্যাপ আছে চালু, আপনি সেই নাম্বারটা ক্লিক করেন, তারপর আসবে সেন্ড বাটন, নিচে ডান দিকে সেন্ড থাকবে, সেন্ডে ক্লিক করলে নাম এবং নাম্বার আমার কাছে চলে আসবে। যখন আমি গ্রুপে অ্যাড করব তখন আপনার কাছে যে মেসেজটা যাবে, বাংলা গ্রুপ হলে তাতে বাংলাতে লেখা থাকবে বয়ানে শাহ আব্দুল মতিন বিন হুসাইন। এর শুরুতে 1, 2, 3, 4, 5 যে কোনো সংখ্যা থাকতে পারে, এটা গ্রুপের নাম্বার। এতে আপনি কখনো নিজের থেকে কোনো কিছু লিখবেন না, কিছু বলবেন না। যখন এই গ্রুপের মধ্যে বয়ান যাবে, আপনি একটা তীর চিহ্ন থাকবে গোল, এই গোলের মধ্যে তীর চিহ্ন, এটাতে আপনি টাচ করবেন। আস্তে আস্তে কিছুক্ষণ ঘোরার পর সেটা ডান দিকে ত্রিভুজের মতো হয়ে গেলে এটা আপনার সেটের মধ্যে বয়ানটা পৌঁছে গেল। বয়ান সেটে পৌঁছার পূর্ব পর্যন্ত নেট কানেকশন থাকা জরুরি। বয়ান সেটে পৌঁছার পরে আপনি যখন ইচ্ছা এই বয়ান শুনতে পারেন যেখানে থেকেই, তখন নেট কানেকশন না থাকলেও চলবে। হযরত ওয়ালা দামাত বরকাতুমের বয়ান পাওয়ার জন্য যেটা সবচেয়ে জরুরি শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত হল, আমরা কখনো কোনো প্রাণীর ফটো নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপের প্রোফাইলে আমরা রাখব না। হযরত ওয়ালা দামাত বরকাতুম প্রত্যেক বয়ানের শুরুতেই বা মাঝে ফটো সম্বন্ধে বলতেই থাকেন, এটা সম্পূর্ণ হারাম, কেউ ফটো তুলবেন না, এতে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়, বিভিন্নভাবে হযরত বলতেই থাকেন। তো হযরত ওয়ালা দামাত বরকাতুম ফটো সংক্রান্ত যে বিষয়গুলো আমাদেরকে নসিহত করতে থাকেন, হযরত ওয়ালার বয়ান পাওয়ার জন্য নিজেরাই আমরা যদি প্রোফাইলে নিজেদের ফটো দিয়ে রাখি, এটা আদৌ সমীচীন হবে না। আমরা এক আল্লাহওয়ালার আদর্শ নিজেদের জীবন করতে চেষ্টা করি। আপনি নিজ হোয়াটসঅ্যাপ থেকে যদি কাউকে বয়ান পাঠাচ্ছেন, তার জন্য ডান বা বামে যেদিকে যে জায়গাটা ফাঁকা আছে, খালি আছে, তাতে আপনি টাচ করেন, মার্ক হয়ে যাবে। এরপরে উপরে মোবাইলের কোনায় ডান দিকে একটা তীর চিহ্ন আসবে, এরো, তাতে টাচ করলে আপনার মোবাইলের মধ্যে যে নামগুলো আছে সেগুলো আসবে। তো এর মধ্যে আপনি যাকে পাঠাতে চান তাকে আপনি টাচ করেন, তো ওকে দেওয়ার পর তার কাছে পৌঁছে যাবে। এবার আপনি নিজ নিজ বন্ধু মহলে যাকে ইচ্ছে তাকে বয়ানগুলো নিয়মিত পাঠাতে পারেন। আপনি যে কোনো জায়গা থেকে নেট থেকে যদি ডাউনলোড করতে চান বয়ান বিগতগুলো, তাহলে নেটের অ্যাড্রেস www.khankabidi.com, খানকার স্পেলিং KHANQAHBD.com, খানকা এবং বিডির মাঝে কোনো স্পেস নেই।